হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি, আপনাদের টেলিফোনের অপেক্ষায় আছি।
শুরু হচ্ছে আজকের কল ইন শো হ্যালো ওয়াশিংটন। বিষয় বর্তমান মধ্যপ্রাচ্য সংকট। এই কিছুক্ষণ আগেই বিশ্ব সংবাদে আপনারা মধ্যপ্রাচ্য সংকটের সর্বশেষ পরিস্থিতির বিবরণ শুনেছেন। আজ আমাদের এই কল ইন শো হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে তিনজন অতিথি উত্তরদাতা উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে আমাদের শ্রোতাদের নানান প্রশ্ন নানান জিজ্ঞাসার জবাব দেবার জন্য। উত্তরদাতাদের একজন হলেন যুক্তরাষ্ট্রের ইলিনয় থেকে ইউনিভার্সিটি অফ ইলিনয় স্প্রিংফিল্ডের অধ্যাপক ড বাকির আহমেদ সিদ্দিকী। ঢাকা থেকে রয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ সাবেক সেনা কর্মকর্তা মুক্তিযোদ্ধা মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক এবং কলকাতা থেকে রয়েছেন দৈনিক স্টেটসম্যান পত্রিকার সম্পাদক মানস ঘোষ। আপনাদের তিনজনকে এবং সেই সঙ্গে শ্রোতাদের স্বাগত জানিয়ে সরাসরি চলে যাচ্ছি টেলিকনফারেন্স লাইনে উপস্থিত কলারদের কাছে। প্রসঙ্গত সময়ের সীমাবদ্ধতার কারণে একই প্রশ্নের উত্তরের জন্য একাধিক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। উত্তর আমরা সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করব, প্রশ্নকর্তারাও প্রশ্ন সংক্ষেপে বললে বাধিত হব। ধন্যবাদ। তাহলে শুরু করছি। প্রথমেই আমরা যাচ্ছি ঢাকা বাংলাদেশে। প্রশ্ন করছেন জিল্লুর রহমান। হ্যালো, প্রশ্ন আপনার।
হ্যালো, আমি জিল্লুর রহমান ঢাকা থেকে বলছি। ইতিহাসের শিক্ষা হল ইসরায়েল সামরিক অভিযান চালিয়ে তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। বোমা হামলার ইস্যু কিন্তু খুবই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু মাশুল গুনতে হচ্ছে ব্যাপকভাবে। ইতোমধ্যে জাতিসংঘ মহাসচিব কোফি আনান মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষী বাহিনী প্রেরণ করতে বলেছেন। জিএইট সামিট মিটিং এও বিষয়টি আলোচিত হচ্ছে। জিএইট এর সদস্যবৃন্দ বর্তমান বিশ্বের ভাগ্য নিয়ন্তা বললে ভুল হবে না। তারা ইচ্ছে করলে মধ্যপ্রাচ্য সহ উন্নয়নশীল দেশসমূহের সহিংস আগ্রাসনের পরিসমাপ্তি ঘটাতে পারেন। যুদ্ধ বন্ধ হলে বিশ্বময় শান্তি বিরাজ করবে, জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল থাকবে বলে বিশ্বাস, ফলে বিশ্ব বাণিজ্যে অস্থিরতা কমবে। যুদ্ধের ফলে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, নিরীহ নারী শিশু হামলার শিকার হচ্ছেন, নির্বিচারে বেসামরিক প্রতিষ্ঠানসমূহে হামলার কারণে জনজীবনে অস্থিরতা বিরাজ করছে। সাম্প্রতিক ঘটনার পর্যালোচনা করলে লক্ষ্য করা যাবে যে কোন রাষ্ট্রনীতির কারণে যুদ্ধ ঘোষণা বা আগ্রাসন হচ্ছে না, বরং কিছু ক্ষমতালিপ্সু রাষ্ট্রনায়কের ব্যক্তিগত অভিলাষ বজায় রাখার স্বার্থে বিশ্বব্যাপী নানামুখী সংকটের অবতারণা হচ্ছে। ফলস্বরূপ ইরাক, আফগানিস্তান, পাকিস্তানকে চরম মূল্য দিতে হচ্ছে। আজকের বিজ্ঞ পর্ষদের কাছে আমার প্রশ্ন, জিএইট সহ বিশ্ব নেতৃবৃন্দ জাতিসংঘের ব্যানারে অবিলম্বে মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবার ব্যবস্থা করতে সচেষ্ট হবেন কি? আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। যুদ্ধ কোন সময় ভালো কিছু বয়ে আনে না, শুধু ধ্বংসই উপহার দেয় যা কারোই কাম্য নয়। ধন্যবাদ।
জিল্লুর রহমান, আপনাকেও ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। মোটামুটি একই রকমের মন্তব্য সহ ইমেইলে প্রশ্ন করেছেন শহীদুল আলম জেনিভা সুইজারল্যান্ড থেকে। বলছেন, প্রতিটি পরিস্থিতিতে মহাবলী দেশ যুক্তরাষ্ট্রকে নিরপেক্ষ থাকতে হবে। হামাস চরমপন্থী সংগঠন হলেও তাদের সঙ্গে সংলাপের প্রস্তাব করছেন শহীদুল আলম এবং রোডম্যাপ নিয়ে আন্তরিকতার ব্যাপারেও তিনি সংশয় ব্যক্ত করেছেন। আরব নেতাদেরকে মূল ইস্যুগুলোর প্রতি নজর দিতে বলেছেন তিনি। প্রথম এই দুই প্রশ্নকর্তার জিজ্ঞাসার জবাব দিতে আমরা একে একে তিন অতিথি উত্তরদাতার কাছে যাব তাঁদের মন্তব্য জানতে। প্রথমেই কলকাতার দৈনিক স্টেটসম্যান সম্পাদক মানস ঘোষের কাছে যাচ্ছি। মানসবাবু,
হ্যাঁ, একটা যেটা আমার মানে সাদা সাপটা জবাব হল, উত্তরটা হল যে এইভাবে থেকে থেকে যে মধ্যপ্রাচ্যে যে ধরনের ঘটনা ঘটছে এটা তো বিশ্ব শান্তির পক্ষে হুমকি স্বরূপ। এটাকে মানে এর উৎস যেখানে আছে সেই উৎস যেসব স্থানগুলো সেগুলোকে একটু আরো কাছ থেকে দেখে সেই উৎস মানে একটা সলিউশন বার করা, এটা তো খুবই জরুরি কাজ হয়ে দাঁড়িয়েছে, যেটা কি চেষ্টা চলছে। নানান ধরনের ইম্পেডিমেন্টস আছে, কিন্তু তা সত্ত্বেও চেষ্টা চলছে। চেষ্টা ইসরায়েল আগে যতটা মানে হার্ড লাইন নিয়ে চলছিল সেটার থেকে তারা কিছুটা সরে এসেছে, অনেকটা না হলেও কিছুটা সরে এসেছে। তারা জানে যে যদি এই মধ্যপ্রাচ্যে যদি শান্তি বজায় রাখতে হয় গিভ অ্যান্ড টেকের মাধ্যমেই সেটা শান্তিটা আনতে হবে, এবং তারাও কিছু ছাড় দিয়েছে, আমার মনে ভবিষ্যতে আরো ছাড় দেবে। যেটা হচ্ছে যে দুপক্ষকেই
সমঝোতা
হবে যে হ্যাঁ হ্যাঁ, একটা জায়গায় আসতে হবে যে ইসরায়েল মানে তার তার সেফটি, তার সিকিউরিটি, এটাকে এনশোর করতে হবে, এবং আপনার ফিলিস্তিনের যে অধিকার সেটাকেও আপনার প্রাধান্য দিতে হবে, এবং তার জন্য যা করণীয় সেগুলো করা খুবই একান্ত মানে বাঞ্ছনীয়।
এই সিকিউরিটির প্রশ্নে জেনারেল ইব্রাহিম আপনি কি বলবেন?
আমি আপনাকে প্রশ্নের জন্য ধন্যবাদ এবং সুযোগের জন্য ধন্যবাদ। আমি বলতে চাচ্ছি যে সমস্যাটা যে এই মুহূর্তে যেটা গত 8 দিন যাবৎ চলছে, এটার জন্যই মূলত প্রস্তাব করা হয়েছে যে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় তারা। শান্তিরক্ষী বাহিনী যেটা জিল্লুর রহমান সাহেবের প্রশ্ন, শান্তিরক্ষী বাহিনী যদি পাঠায় তাহলে সেখানে শান্তি আসবে কি? দৃশ্যমান শান্তি আসবে, অর্থাৎ কিনা হয়তো বা অস্ত্রবিরতিটাকে বাধ্যতামূলকভাবে পালন করা সম্ভব হবে, সি ফায়ার উইল বি এনফোর্সড, তাতে কি মধ্যপ্রাচ্য সমস্যার সমাধানে অগ্রগতি হবে বা আসলে অন্তরে উভয় পক্ষের মধ্যে শান্তি আসবে? আমার উত্তর হচ্ছে যথাসম্ভব না। এর কারণটা হচ্ছে মানুষবাবু যেমন বললেন, উৎসের দিকে যদি আমরা না যাই, কি কারণে এই সংঘাতটা সেটা যদি চেষ্টা না করি, সমাধানের চেষ্টা না করি, শুধু শান্তিরক্ষী বাহিনী দিয়ে সেটা হবে না। আমি দুটো প্রশ্ন তুলছি। এক প্রশ্ন হচ্ছে বিশ্বের 1 নম্বর মুরব্বী আমেরিকা মধ্যপ্রাচ্য প্রসঙ্গে বিমুখ পরস্পর বিরোধী নীতি অনুসরণ করে, সেজন্য তারা এখানে সফলতা পাওয়ার সম্ভাবনা খুব কম। তাদেরই আগ্রহে প্যালেস্টাইনে নির্বাচন হল এবং সেই নির্বাচনে জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিল, কিন্তু আমেরিকা সে ভোট মানতে রাজি না। 1970 সালের ডিসেম্বর মাসে তৎকালীন অখণ্ড পাকিস্তানের ভোটের ফলাফল যেমন পাকিস্তান সরকার মানেনি এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অনেকটা এরকম একটা পরিস্থিতি থেকে দাঁড়াচ্ছে, আপনি চাইবেন গণতন্ত্র মানবেন না, তখন আপনি বাধ্য হয়ে সামরিক তন্ত্রের দিকে মানুষকে ঠেলে দিচ্ছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আসলে লোকে কি সেখানে শান্তি চায়? যদি প্যালেস্টাইন ইসরায়েল উভয়ের মধ্যে শান্তি স্থাপিত হয় তাহলে বিশ্বের অস্ত্রবাজার কোথায় যাবে, বিশ্বের মরলিপনা কোথায় যাবে, বিশ্বের মুরব্বিয়ানা কোথায় যাবে? আঞ্চলিক শান্তির জন্য যদি আঞ্চলিক শক্তিসমূহ এবং দেশসমূহ একতাবদ্ধভাবে কাজ করতে রাজি হয় তাহলে বাইরের মুরব্বীদের কি দশা হবে? অনেক রকম ঝুমঝামেলা আছে। সেজন্য আমি মনে করছি শান্তিরক্ষী বাহিনী অন্তত আপাতত আসুক, আমি চাই তার মধ্যে মুসলিম দেশগুলোর সম্ভাব্য ইনভলভমেন্ট থাকুক যাতে করে নিরীহ ব্যক্তিরা হত্যা থেকে রেহাই, কিন্তু সমস্যা সমাধানের জন্য শান্তিরক্ষী বাহিনী যথেষ্ট নয়। ধন্যবাদ।
জি ডক্টর বাকি সিদ্দিকী, আপনি কিছু যোগ করবেন?
আমি একটি প্রধানত ওই ইসরায়েলের যে বর্তমান যে লেবাননে যে মিলিটারি যে আপনার অভিযান চলছে এই প্রসঙ্গে বলতে চাই। আমি জিল্লুর রহমান সাহেবের যে বক্তব্য সেটার সাথে একটু দ্বিমত পোষণ করি। উনি বলেছেন এটা কোনো রাষ্ট্রীয় নীতির ভিত্তিতে নয়, আমার মনে হয় ব্যক্তিগত রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের পদক্ষেপ হয়তো। আমি দ্বিমত পোষণ করছি এই কারণে যে ইসরায়েলের এই যে লেবাননে যে আক্রমণ এটা অত্যন্ত সুপরিকল্পিত। এর কারণ হচ্ছে যে লেবানন থেকে ইসরায়েল যখন ইসরায়েলকে যখন চলে আসতে হল 2000 সালে, তারপরে ইলেকশন হল, ইলেকশনে হিজবুল্লাহ ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছিল এবং হিজবুল্লাহর সাথে সিরিয়া এবং ইরানের যে সম্পর্ক সেটা আরো শক্তিশালী হচ্ছে। এতে ইসরায়েলের ভেতরে একটা আশঙ্কা দ্যাট হচ্ছিল যে এক পর্যায়ে হিজবুল্লাহ হয়তো এভাবে স্ট্রং হতে থাকলে ইসরায়েলের জন্য ক্ষতিকর। সুতরাং ইসরায়েল খুঁজছিল একটা প্রিটেক্সট, এবং এই যে হিজবুল্লাহ যে ইসরায়েলের দুজন সৈনিক যে অপহরণ, এটা একটা প্রিটেক্সট যার ফলে ইসরায়েল এই অভিযানটা চালাতে সক্ষম হল, তাতে কিছুটা তারা বলছে আন্তর্জাতিক লেজিটিমেসি যেটা ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট প্রেসিডেন্ট বুশ সাপোর্ট করছেন এখন, সেটা আমার মনে হয় এটা একটা বিষয় লক্ষ্য করা।
জি ডক্টর বাকি সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তী কলারের কাছে যাবার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। এবার আমরা যাচ্ছি মালয়েশিয়ায়, ওয়াহিদুল ইসলাম লাইনে রয়েছেন। হ্যালো ওয়াহিদুল ইসলাম।
হ্যালো,
সালাম আলাইকুম।
আমার প্রশ্ন,
জি,
1980 সালে ইরাক এবং ইরাকের যুদ্ধে প্রেসিডেন্ট বুশ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে মদত দেয়, যার ফলে প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন ইরানের এক অংশ দখল করে বেশ কয়েক বছর রাখে। আর এই দুই দেশের যুদ্ধের কারণে একমাত্র হচ্ছে প্রেসিডেন্ট বুশ। বর্তমানে ও প্রেসিডেন্ট বুশ ফিলিস্তিন।
হ্যালো
হ্যালো
হ্যালো হ্যালো ওয়াহিদুল ইসলাম, আপনি লাইনে আছেন? ওয়াহিদুল ইসলামের লাইনটা কেটে গেল, সরি। তো প্রশ্ন পুরো হয়নি, তো সেক্ষেত্রে আমরা পরবর্তী কলারের কাছে চলে যাচ্ছি। হ্যালো, শামিমারা নিউ ইয়র্ক থেকে কল করছেন।
হ্যালো, আমি নিউ ইয়র্ক থেকে শামিমারা বলছি। আমার প্রশ্ন হচ্ছে, লেবাননে প্রায় 25,000 আটকে পড়া আমেরিকানদের উদ্ধারের জন্য এবারে যুদ্ধ শুরুর প্রথম দিকে অন্তত 5 দিন পরেও সুনির্দিষ্ট কোন উপায় যুক্তরাষ্ট্র প্রশাসন উদ্ভাবন করতে পারেনি, তাহলে কি এ যুদ্ধ সম্পর্কে আগে থেকে প্রশাসন কোন প্রকার আঁচ করতে পারেনি? এটা কি তাদের ব্যর্থতা নয়?
অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র হেলিকপ্টারে করে আমেরিকানদের অন্যত্র সরিয়ে নিচ্ছে। ক্রুজ শিপে করে সাইপ্রাসের লোকজনকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এসব তো এখন খবরাখবরই বেরোচ্ছে, তাই না মানসবাবু?
হ্যাঁ, তা তো আছেই। সব নানান দেশ ভারতের নৌবাহিনী জাহাজও আপনার ওইখানে ঘোরাফেরা করছে, যদি দরকার হয়। শুধু ভারতীয় কেন, মানে দক্ষিণ এশিয়ার অন্য দেশে যারা নাগরিক যারা আটকে পড়েছেন তাদেরও রেস্কিউ করে দেশে ফিরিয়ে আনবে।
হ্যাঁ, একটু আগে আমরা আমাদের ঢাকা সংবাদদাতার কাছ থেকে বাংলাদেশি নাগরিকদের স্থানান্তরণের ব্যাপারেও বিবরণ শুনেছি। তো এরপর সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা থেকে আবুল কালাম রাসেলের প্রশ্ন। হ্যালো
হ্যালো, আমি আবুল কালাম রাসেল, ফুজায়রা, সংযুক্ত আরব আমিরাতে। একটার উপর একটা বোমা পড়ছে, সাথে সাথে শত শত নারী শিশু বনি আদমের লাশ পড়ছে, আর কুকুর সেগুলো টেনে টেনে খাচ্ছে। সেই দৃশ্যগুলো দেখে গণতন্ত্রের ফেরিওয়ালা মানবাধিকারের ঠিকাদার আমেরিকা বলে যাচ্ছে নিরাপত্তার জন্য যা ইচ্ছা তাই করা হবে। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে আমেরিকার প্রত্যক্ষ অপরোক্ষ সমর্থনে মুসলমানদের উপর গণহত্যা চালানো হচ্ছে। মুসলিম দেশগুলোর সম্পদ ও অবকাঠামো বোমা মেরে মেরে ধ্বংস করে দেওয়া হচ্ছে। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে আমেরিকা ও ইসরায়েল মুসলমানদের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ শুরু করেছে। তার প্রমাণ হচ্ছে এই পর্যন্ত ইসরায়েলের ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যতটি প্রস্তাব নিয়ে আসা হয়েছে সবটাতেই আমেরিকা ভেটো দিয়েছে। ভেটো দিয়ে এটাই প্রমাণ করেছে মুসলমানদের মানবাধিকার বলে কিছুই থাকতে পারে না। মুসলমানদের হত্যা করলে মানবাধিকার লঙ্ঘন হয় না। আজকের প্যানেলের সম্মানিত আলোচকদের নিকট আমার প্রশ্ন, আমেরিকার দ্বিমুখী নীতির কারণে যদি হাজার হাজার আত্মঘাতী বোমা হামলাকারী সৃষ্টি হয় তাহলে তার দায়ভার কে নেবে? আর দ্বিতীয় প্রশ্ন, সেটি হচ্ছে এই গণহত্যাকারী শাসকদের কি কোনদিন বিচারের কাঠগুড়া দাঁড় করানো যাবে? ধন্যবাদ।
জেনারেল ইব্রাহিম, আবুল কালাম রাসেলের এই মন্তব্যে কোন প্রতিক্রিয়া?
প্রতিক্রিয়া নাই বললে তো আপনার প্রতি বিচার করা হবে এবং লক্ষ লক্ষ শ্রোতার প্রতিও বিচার করা হবে। উনি যেই প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটার মধ্য দিয়ে আমি মনে করি বিশ্বের শুধু মুসলমান নয়, অনেক লক্ষ লক্ষ কোটি কোটি শান্তিপ্রিয় মানুষের মনোভাবটাই উঠে এসছে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বর্তমান বিশ্বে যে সংঘাত চলছে, এই সংঘাতে মুসলিম বিশ্ব, মুসলিম দেশগুলি, মুসলিম জনগোষ্ঠী গ্রহিতার পর্যায়ে আছে। অর্থাৎ তারা অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, আক্রমণ গ্রহিতা, এবং দাতার দিকে আছে কিন্তু পশ্চিমা বিশ্ব, এবং তাদের নেতা হচ্ছে আমেরিকা। 9/11 কিন্তু একমাত্র উসিলা নয়, আমাদেরকে অনেক পিছনে যদি যাই তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে এগুলো সৃষ্টি হয়েছে। অর্থনীতিতে যেমন একটি ভিশাস সাইকেল অফ পভার্টি ছিল, সেরকম একটি ভিশাস সাইকেল অফ টাইরেনি বা ভিশাস সাইকেল অফ টর্চার বা ভিশাস সাইকেল অফ অ্যাগ্রেশনও বর্তমান বিশ্বে চলছে। একটা অজুহাতের পরিপ্রেক্ষিতে আরেকটি ঘটনা ঘটানো হচ্ছে। ইসরায়েল এবং ফিলিস্তাইনের ঘটনাটি ঠিক এরকম, ইসরায়েলকে যেমন জোর করে সৃষ্টি করা হয়েছিল তারপরে সেটার বিহিত করা হয়নি। 50-60 বছর পর মুসলিম বিশ্ব তাকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়েছে। সেখানে কিন্তু যদি আমি ব্যক্তিগতভাবে মনে করি হামাসকে আমেরিকা গ্রহণ করত তাহলে এগিয়ে যেতে পারত। আর ইরাক এবং ইরানের ব্যাপারে যেটা প্রশ্নকর্তা ফুজায়রা থেকে বলেছেন কথাটা সত্য। প্রথম ইরানে ইরাক এবং ইরানের যুদ্ধের সময় আমেরিকা ইরাকের পক্ষে ছিল, ইরাককে অনেক অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেছে, সেই বলে বলিয়ান হয়ে দুষ্টমি করা বলে কুয়েত আক্রমণের সময় ইরাকের পক্ষে আমেরিকার মদত ছিল। এবং তারপরে দিয়ে ইরাককে নিজেই আমেরিকা আক্রমণ করে বসল। এখন এগুলা তো সত্য কথা, কিন্তু মুসলিম বিশ্বের দোষ আছে। ফুজাইরার প্রশ্নকর্তার ভাইকে আমি বলতে চাই, মুসলিম বিশ্ব দোষ কৃষিপাতা নয়, মুসলিম বিশ্ব গরিব, লেখাপড়া কম, আবেগে ভরপুর, নিজেদের শাসক গোষ্ঠী টাইরানিক্যাল, স্বৈরাচারী, গণতন্ত্র নাই, মানুষের কষ্ট বুঝতে চায় না, এবং ইসলামের মূল নীতি ধৈর্য, মানবতা ইত্যাদি থেকে আমাদের শাসক গোষ্ঠী দূরে চলে যাওয়ায় পশ্চিমা বিশ্ব সেই ফাটলগুলো দিয়ে আঙ্গুল ঢুকিয়ে আমাদের ফাটলকে বড় করে দেয়, আমাদেরকে আগ্রাসী করে তোলে। আগ্রাসী আমরা কেউই হতে চাই না, শান্তি অবশ্যই চাই, তবে আমাদের নিজেদেরও সংশোধন করা প্রয়োজন, যাতে আমরা সম্মিলিতভাবে পৃথিবীর কাছে শান্তির আবেদনটা দিতে পারি।
জেনারেল ইব্রাহিম, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তী কলারের কাছে যাবার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। এবার প্রশ্ন করছেন ঢাকা থেকে, বাংলাদেশ থেকে নাজমা হক। হ্যালো,
সালাম আলাইকুম। আমি নাজমা হক বলছি।
জি,
টেলিভিশনে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসনের চিত্র দেখে মনে হল মাহাথির মোহাম্মদের সেই উক্তি, ইসরায়েল ইজ রুলিং দ্য ওয়ার্ল্ড বাই প্রক্সি। আহত বাচ্চাদের ছবি দেখে প্রশ্ন জাগে, ইহুদিরা এত শীঘ্রই দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকস্ট ভুলে গেছে? এমন বিবেকহীন যুক্তিহীন আক্রমণ দেখে যুক্তরাষ্ট্র সহ পরাশক্তিগুলোর উপর ঘৃণা জন্মায় এবং মানবকুলের উপরে বিশ্বাস হারায়। প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মদতে যে ফ্র্যাঙ্কেনস্টাইনের জন্ম হয়েছে, যার শক্তি প্রদর্শনে ও ঔদ্ধত্যে আমরা স্তম্ভিত, এর শেষ কোথায়? এসব উদাহরণ থেকে অন্যান্য উঠতি শক্তি যেমন দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান বা ওইদিকে চীন, উত্তর দক্ষিণ কোরিয়া একইভাবে কম শক্তিশালী দেশগুলোর উপর হামলা চালায়, তখন সেসব পরিস্থিতি মোকাবেলা করার উপায় ও শক্তি পরাশক্তিগুলোর কি আছে? তখন আমাদের মতো দেশগুলোর ভবিষ্যৎ কি? ধন্যবাদ।
ডক্টর সিদ্দিকী কিছু বলবেন?
হ্যাঁ নিশ্চয়ই। এদিকে এটা ওই প্রথম হচ্ছে ইসরায়েল তো চাইবে তার রাষ্ট্রীয় স্থায়িত্ব নিশ্চয়তা করা, এবং সেদিকে লক্ষ্য রেখে ওরা চেষ্টা করবে যে কোনো রকম থ্রেট যেদিক থেকে আসুক, প্যালেস্টিনিয়ান অথবা হিজবুল্লাহ লেবাননের, এই থ্রেটগুলোকে মিনিমাইজ করা। এবং সেই প্রেক্ষিতে ওরা যেটা করছে ইসরায়েলি পক্ষ থেকে সেটা বোঝা যায় যে কেন ওরা করছে না। এখানে যে অভিযোগটা, যেটা ইসরায়েলি আগ্রাসন এবং এর প্রেক্ষিতে যে ডিসপ্রপোর্শনের যে মেজার ইসরায়েল নিচ্ছে, সেটা বলতে গেলে ইউনাইটেড নেশনস থেকে শুরু করে বিভিন্ন দেশ ইনক্লুডিং যুক্তরাষ্ট্র উল্লেখ করেছে। যদিও যুক্তরাষ্ট্র সরকার এই বিষয়ে এখনো কোন স্ট্রং পজিশন নেয়নি, কিন্তু এখানে যুক্তরাষ্ট্রে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ দ্য প্রেসিডেন্টকে চাপ দিচ্ছেন এই বিষয়ে একটা পজিশন নেওয়ার জন্য এবং এই ইসরায়েলকে রেস্ট্রেইন শো করার জন্য। এই বিষয়ে তো আগের যে উত্তরদাতা যে জেনারেল ইব্রাহিমের সাথে আমি একমত, এই শেষের অংশটা যে মুসলমান যে রাষ্ট্র এবং পার্টিকুলারলি আরব যে রাষ্ট্রগুলো, তাদের যে অনৈক্য এবং তাদের মধ্যে যে একতার অভাব, বিচ্ছিন্নতা, এটা এই বিষয়টাকে আরো জটিল করে তোলে, যার ফলে এই সমস্যার সমাধানটা সহজ হচ্ছে না।
এবার আমরা যাচ্ছি কলকাতায় পরবর্তী কলারের কাছে, সেখান থেকে প্রশ্ন করছেন সফিউর রহমান। হ্যালো।
হ্যালো, আমি কলকাতা থেকে সফিউর রহমান বলছি। আগ্রাসন ও আক্রমণ জর্জরিত মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সমস্যার কথা চিন্তা করতে গেলে সব থেকে আগে মনে পড়বে লেবাননের কথা। গাজায় প্যালেস্টাইনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর অভিযান এখনো প্রত্যাহৃত হয় নাই, তাহারই মধ্যে লেবাননেও ইসরায়েল আক্রমণ চালাইল। উপলক্ষ, হিজবুল্লাহ জঙ্গিদের দ্বারা তিনজন ইহুদির অপহরণ। সারা বিশ্ব জানে লেবাননের বর্তমান সরকার হিজবুল্লাহ জঙ্গিদের সমর্থন পুষ্ট নয়। এই সরকার দর্শহীন ভাষায় অপহরণের নিন্দাও করিয়াছে, কিন্তু মেকটাবক্তিকে ভক্ষণের জন্য নেকড়ের কেবলমাত্র কোন অজুহাতের দরকার ছিল। এজন্যই লেবানন সরকারকে দায়ী করিয়া এই সার্বভৌম প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে ইসরায়েল পূর্ণাঙ্গ যুদ্ধে অবতীর্ণ। সম্ভবত এই কারণেই রাষ্ট্রপুঞ্জের মহাসচিব ইসরায়েলকে নিরস্ত হইতে বলিলেও প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশ তাঁহার সস্নেহ প্রশ্রয়ের হস্তটি ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্টের মস্তকের উপর মেলিয়া রাখিয়াছেন। বস্তুত মধ্যপ্রাচ্যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রগুলির অর্থনীতিকে ধ্বংস করাই মহাশক্তিধর দেশগুলির মূল উদ্দেশ্য। ইসরায়েল সেই মহান প্রক্রিয়ায় অনুঘটক বা ক্যাটালিস্ট মাত্র। আপনারা কি বলেন?
মানসবাবু কি বলেন?
না, আমার মতে আসল কথাটা হল কবি সাহেব যে মধ্যপ্রাচ্যে মানে ঘোলা পানি কিংবা ঘোলা জলে মাছ শিকার করতে অনেক দেশ নেমে পড়েছে। এখানে ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ ক্যান কিপ দ্য পট বয়লিং আই মিন ইউ ক্যান হ্যাভ আ গুড মিল, মানে আপনি এটাকে জিয়ে রাখুন তাতে আপনাকে সাহায্য করবে। আমার মতে অনেক দেশ, শুধু আমেরিকা কেন, শুধু আমেরিকা কিন্তু, এবং আমি জেনারেল ইব্রাহিমের সাথে একমত যে আমেরিকা দুমুখ নীতি নিয়ে চলে, থেকে থেকে তার আমরা বই প্রকাশও দেখি। কিন্তু কথা হচ্ছে শুধু আমেরিকা কিন্তু গালাগালি দিয়ে তো লাভ নেই, অনেক দেশ আশেপাশের দেশ আছে, সিরিয়া আছে, ইরান আছে, তারাও কিন্তু এক একটি গ্রুপ, এক একটি ফ্যাকশন, এক একটি এথনিক গ্রুপ, লেবাননে যেমনি খ্রিস্টীয় মানে খ্রিস্টান যারা, তাদের আবার অনেক পৃষ্ঠপোষক আছে ইউরোপে এবং আমেরিকায়। তো এইভাবে ব্যাপারটাকে আরো জটিল করে তোলা হচ্ছে মধ্যপ্রাচ্যের যে অবস্থা, যে সংকটজনক অবস্থা, সেটাকে মানে সবাই এই ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা প্রচেষ্টা করছে, যেটা কি একেবারে খুবই ন্যক্কারজনক ঘটনা। এবং এটাকে আপনার ইসরায়েলকে শিখণ্ডীর উপরে দাঁড় করিয়ে কয়েকটা বৃহৎ শক্তি তারা তাদের খেলা খেলছে, আবার এদিকে প্যালেস্তিনীয় ফিলিস্তিনিদের সামনে রেখে কয়েকটি মুসলিম রাষ্ট্র তারাও খেলা খেলছে, যার ফলে একটা প্রক্সি বার চলছে, যেটা কি একেবারেই কাম্য নয়। এবং শুধু মানে মধ্যপ্রাচ্যকে নয়, মানে সারা পৃথিবীর জন্য শান্তির জন্য হুমকির স্বরূপ আমার মতে।
মানুষবাবু ধন্যবাদ। আমরা এবার যাচ্ছি বাংলাদেশে ঢাকায়। প্রশ্ন করছেন শাহানা নাসের। হ্যালো,
আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে শাহানা নাসির বলছি। ইসরায়েল যেভাবে লেবানন ও প্যালেস্টাইনের উপরে হামলা চালাচ্ছে তাতে প্রচুর নিরীহ জনসাধারণ মারা যাচ্ছে। ইসরায়েলের এই শক্তির প্রদর্শন কি সারা বিশ্ব শুধু নির্লিপ্ত নয়নে তাকিয়ে দেখবে? এখন ইসরায়েলের লাগাম শক্ত হাতে টেনে ধরা প্রয়োজন। বিশ্বের বড় শক্তিগুলো কি এগিয়ে আসবে না? এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির ব্যাপারে বিশ্বের সুপার পাওয়ারগুলোর কি করণীয় আছে? ধন্যবাদ।
বর্তমান এই সংকট পরিস্থিতির ফয়সালার জন্য বিশ্বের কি করার আছে? জেনারেল ইব্রাহিম,
যে প্রশ্নটা ম্যাডাম শাহানা নাসির করেছেন এটা অত্যন্ত বাস্তবসম্মত প্রশ্ন, কিন্তু উত্তরটা খুবই কঠিন। ওনার প্রশ্নটা বিশ্বের কি করার আছে, বিশ্ব বলতে এই মুহূর্তে রাজনৈতিক পরিমণ্ডলে কিছুই নাই। রাজনৈতিক পরিমণ্ডলে এই মুহূর্তে আছে একদল রাষ্ট্র যারা ক্ষমতা পৃথিবীর উপরে তাদের সর্দারি মাতব্বরি ক্ষমতা চালাতে চায়, আর একদল রাষ্ট্র যারা এখান থেকে একটা অংশ নিজেদের কাছে নিয়ে নিতে চায় তারা হচ্ছে উদীয়মান শক্তি, আর একটা গ্রুপ হচ্ছে পৃথিবীতে একদল রাষ্ট্র হচ্ছে যারা নির্যাতিত নিপীড়িত ক্ষুদ্র, এবং প্রত্যেক অঞ্চলেই আবার আঞ্চলিক এরকম প্রাধান্য আছে, শক্তিশালী দেশ আছে, দুর্বল দেশ আছে ইত্যাদি আছে। তবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের শান্তির ব্যাপারে মানবতাকে যে আঘাত করা হচ্ছে এই জিনিসটা কিন্তু কিছু সংখ্যক মানব নামক সৃষ্টির অন্তর কাঁদাচ্ছে না। তার মধ্যে পাশ্চাত্য বিশ্বের নেতা অন্যতম, তারা নিজেদেরকে মানুষ বলছেন কিন্তু মানব আত্মা কাঁদছে না মধ্যপ্রাচ্যের রক্তক্ষরণে। এখানে আমারও খুব দুঃখ। বিশ্বের করণীয় এই মুহূর্তে একটা কাজ অন্তত আছে, যে রাইট অর রং বোথ সাইড দুজনকেই বলা যে অস্ত্র বিরতি করো, মাঝখানে দাঁড়িয়ে যেতে হবে যে আর এই রক্ত গলতে দেওয়া যাবে না। দু নম্বর হচ্ছে মধ্যপ্রাচ্যের দুর্ভাগ্য, বড় রকমের দুর্ভাগ্য যে মধ্যপ্রাচ্যের মাটির তলে তরল সোনা লুকায়িত আছে। এই লোভ থেকে, এই লোভাত জিনিস চক্ষুগুলো, পৃথিবীর লোভাত চক্ষুগুলো সেখান থেকে কোনোদিন ফিরে যাবে না। আর আরেকটি হচ্ছে দৈবচক্র, যে পৃথিবীর তিনটি বৃহৎ ধর্মের পবিত্রতম স্থানগুলি মধ্যপ্রাচ্যে। অতএব বিভিন্ন কারণে বিশ্বের বড় বড় দেশের বড় বড় নেতাদের, ভালো মানুষগুলোর এবং মন্দ মানুষগুলোর চোখ মধ্যপ্রাচ্য থেকে যাবে না। আমরা আবেদন করতে চাই পৃথিবীর বিবেকের কাছে, ভালো মানুষগুলোর কাছে, আমরা আবেদন করতে চাই সাধারণ নাগরিকদের কাছে, তোমরা দেশে দেশে মানববন্ধন করো, প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়াও, রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে স্লোগান দাও যে কোনো মূল্যে প্রথমে রক্তপাত বন্ধ করো, সৈনিক কিন্তু মারা যাচ্ছে না, মারা যাচ্ছে নিরীহ জনগণ। যাদের ট্যাক্সের পয়সায় সেনাবাহিনীগুলো চলে, সেই সেনাবাহিনীগুলোই নিরীহ জনগণকে মারছে। এখানে ধর্ম বড় কথা নয়, এখানে মানবতা বড় কথা। অতঃপর চেষ্টা করতে হবে উৎসমুখ বন্ধ করে সংঘর্ষটাকে যদি নিয়ন্ত্রণ করা যায়। এই চেষ্টা যদি আজকে শুরু হয়, বছর পাঁচেক থেকে সাতেকের মধ্যে হয়তো বা একটা শান্তিপূর্ণ পরিস্থিতি আসবে। ধন্যবাদ ম্যাডাম।
জি, আমরা পরবর্তী কলারের কাছে যাবার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। যাচ্ছি এবার আমরা ফ্রান্সে। প্রশ্ন করছেন পার্থ প্রতিম মজুমদার প্যারিস থেকে। হ্যালো,
প্যারিস থেকে আমি পার্থ প্রতিম মজুমদার বলছি। আমি একটি প্রশ্ন করতে চাই। আসলে সারা পৃথিবী জুড়ে চলেছে যেন যুদ্ধের দামামা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত বোধহয় আতঙ্কিত মানুষ কোন সময় হয়নি। সাম্প্রতিককালে হিজবুল্লাহ জঙ্গিরা সীমান্ত অঞ্চল থেকে দুইজন ইসরায়েলি সেনাকে অপহরণ করার প্রতিশোধ হিসাবে বেশ কিছুদিন ধরে ইসরায়েলি বিমান বাহিনী দক্ষিণ লেবানন এবং বিভিন্ন দেশের উপরে বোমা হামলা চালাচ্ছে, যেখানে হাজার হাজার মানুষ আহত হয়েছে, প্রচুর মানুষ মারা গেছে, যার মধ্যে নারীরা রয়েছে, মহিলারা রয়েছেন, শিশুরা রয়েছে, যারা এই যুদ্ধ সম্বন্ধে বা যুদ্ধের ব্যাপারে কিছুই জানে না। এই দক্ষিণ লেবানন থেকে হাজার হাজার মানুষ যেমন পালিয়ে যাচ্ছে, কিন্তু সেইভাবে সারা পৃথিবী জুড়ে সাধারণ মানুষও কিন্তু আতঙ্কিত যে ঘটনাটা হচ্ছেটা কি। ইসরায়েলকে বিরত করার লক্ষ্যে নিরাপত্তা পরিষদেও আর্জি জানিয়েছে লেবানন, কিন্তু নিরাপত্তা পরিষদের কোন তৎপরতাই সাধারণ মানুষের চোখে পড়ছে না। এর করণীয় কি বলে আপনারা মনে করেন, এবং এরপরে কি বেছে বেছে আবার সিরিয়া এবং ইরানের উপরে একই হামলা হবে? তাহলে আমরা সাধারণ মানুষরা কি করব? আমরা তো সত্যিকারের অর্থে ভীষণ আতঙ্কিত।
প্রখ্যাত মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদারের এই প্রশ্নের উত্তরের জন্য আমরা কলকাতার দৈনিক স্টেটসম্যান পত্রিকার সম্পাদক মানস বাবুর কাছে যাচ্ছি। মানস বাবু,
আমার মতে কবির সাহেব, যারা এই মধ্যপ্রাচ্যে যারা এই সংকটময় মুহূর্তে যারা এর সম্মুখীন হয়েছেন, তাদের সবাইকে নিয়ে বসতে হবে, বাইরের নাক গলানোটা বন্ধ করতে হবে, না হলে পরে এর কোন সমাধান হবে না। নানান ইন্টারেস্ট কাজ, যেই অন্য দেশের লোকেরা, প্রতিনিধিরা, সমন্বয়করা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তারা যেই নাক গলাতে শুরু করেন, সঙ্গে সঙ্গে ব্যাপারটা আপনার অন্য ডাইমেনশন, অন্য মাত্রা, যেটাকে একেবারে বন্ধ করতে হবে। এটা একেবারে, ইট ইজ আ লোকালাইজড ইস্যু, একেবারে আপনার ইসরায়েল প্যালেস্টাইন এই এই দুটো এদের নিয়ে বসাতে হবে, তার সাথে লেবাননকেও। হ্যাঁ, লেবানন একটা অংশ যেখানে এটা এফেক্টেড, কিন্তু বাইরের যত নাক বাইরের লোকেরা গলাবে, রাষ্ট্রনায়করা গলাবে, তত ব্যাপারটা আরো আপনার মানে খারাপের দিকে যাবে। আমার মতে এদের এই তিনটে রাষ্ট্রকে একসাথে বসে সমাধানের সূত্র বার করতে হবে, বাইরের নাক গলানো, এবং নিশ্চয়ই এখানে একটা ইউনাইটেড নেশনস, কিন্তু সেখানেও আবার কয়েকটি বৃহৎ শক্তি, তারা আবার নাক গলায়, সেটা যাতে না হয়। আমাদের ছোট দেশ, মাঝারি দেশ, তারা সব এক একটা হয়ে বলতে হবে যে না, এটা অনেক হয়েছে, অনেক রক্ত ঝরেছে, এবারে সময় এসছে শান্তি আনার। আপনারা এবং দেওয়া নেওয়া, গিভ অ্যান্ড টেক করতেই হবে, নাহলে পরে এর কোন সমাধান সূত্র বেরোবে না। যদি একটা তো ঠিক, ইসরায়েল কিন্তু প্যালেস্টাইনকে মেনে নিয়েছে, এবং অন্য সব, শুধু প্যালেস্টাইন কেন, অন্য সব মুসলিম রাষ্ট্রকেও কিন্তু ইসরায়েলকে মানতে হবে। তো এটা মেনে একটা সমাধান সূত্র বার করতে হবে, লিভ অ্যান্ড লেট লিভ, এটা ছাড়া অন্য কোন গত্যন্তর নেই, মানে দের ইজ নো আদার সলিউশন। এবং বাইরের দেশ যত কম নাক গলায় ততই এই মধ্যপ্রাচ্যের জন্য মঙ্গল, আমার মতে।
পরের প্রশ্নে যাবার আগে ছোট্ট একটা বিরতি।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
প্রশ্ন করছেন বাংলাদেশ ঢাকা থেকে আদনান ভাই। প্রশ্ন আপনার। হ্যালো।
হ্যালো, আমি ঢাকা থেকে আদনান বলছি। অনৈতনিক, অসৎ উদ্দেশ্য প্রণোদিত প্রতিহিংসা পরায়ণ মানব সভ্যতা বিরোধী কার্যকলাপকে যদি সন্ত্রাসবাদ বলা হয়, তাহলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্যকারী হামলাকারী ইসরায়েল কি করছে? তাহলে কেবল মার্কিন সভ্যতার কারণেই কি তারা এত বেপরোয়া? বুশ প্রশাসন এখন নীরব কেন? এটাই আমার প্রশ্ন।
উত্তরের জন্য আমরা যাচ্ছি ইলিনয় রাজ্যের ইউনিভার্সিটি অফ ইলিনয়
স্প্রিংফিল্ডের ডক্টর বাকির আহমেদ সিদ্দিকীর কাছে।
খুবই ভালো প্রশ্ন আদনান ঢাকা থেকে। এই বিষয় এবং এর আগের প্রশ্নের প্রেক্ষিতেই বলছি, মুখ্য কারণটা দেখা দরকার, কেন ইসরায়েল লেবাননে যে রিসেন্ট আগ্রাসন, এর মুখ্য কারণ আমি তো আগে বলেছি, প্রধান একটি কারণ যেটা হিজবুল্লাহকে, হিজবুল্লাহর যে মিলিটারি শক্তি এটাকে কমানো। আর দ্বিতীয় আমি মনে করি ডুয়াল মোটিভ আছে এখানে, দ্বিতীয় হচ্ছে যে এই প্রসঙ্গ, এই প্রেক্ষিতে ইসরায়েল, ইরান এবং সিরিয়া যদি এর সাথে, ইউনাইটেড স্টেট এবং ইসরায়েল অভিযোগ করছে যে এর পেছনে হিজবুল্লাহ শক্তির পেছনে সিরিয়া এবং ইরান রয়েছে, এবং এই যদি এইটা ইরান এবং সিরিয়া এই কনফ্লিক্টে কোনোভাবে জড়িত হয়ে পড়ে, তাহলে এটা একটা প্রিটেক্স দেবে ইসরায়েল অথবা ইউএস যুক্তরাষ্ট্রকে ইরানের যে নিউক্লিয়ার ফেসিলিটি সেটাকে আক্রমণ করার। এর সাথে আরো তিনটি বিষয় লক্ষণীয়। সিরিয়াকে যদি জড়ানো যায় এবং সিরিয়াকে যদি আবার এই বৈঠকে নিয়ে আসা যায়, এবং সেকেন্ড হচ্ছে যে ইসরায়েলের ইন্টারনাল পলিটিক্স, যেখানে এহুদ ওলমার্টের যে পলিটিক্যাল যে রাজনৈতিক অবস্থান সেটাকে আরো শক্তিশালী করা, এবং তৃতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে লেবাননের 2007 সালের যে আগামী বছরে যে ইলেকশন নির্বাচন, সেখানে যে ইসরায়েল চাচ্ছে না যে হিজবুল্লাহ আরো শক্তিশালী হোক, হিজবুল্লাহকে যদি এখনই কমানো যায় এর শক্তিকে, এটা ইসরায়েলের পক্ষে যাবে যে আগামী নির্বাচনে হয়তো হিজবুল্লাহ এত শক্তিশালী হয়ে আসবে না। তো এখানে যে বিষয়টা হচ্ছে যে ইসরায়েল দেখছে তার নিজস্ব যে সেফটি এন্ড সিকিউরিটি যেটা বলছে, কিন্তু এই আগ্রাসনের ফলে যে সাধারণ মানুষ যেভাবে নিরীহ যে সিভিলিয়ান যে এখানে মারা যাচ্ছে, এই বিষয়টা খুবই বেদনাদায়ক। এবং বিশ্বের কি করণীয় আছে, বিশ্ব বলতে যেটা এখানে বোঝাচ্ছে যে সুপার পাওয়ার, এবং তার মধ্যে যতদিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে একটা পজিশন না নেবে, আমার মনে হয় না যে এখানে কোন ইফেক্টিভ স্টেপ নেওয়া হবে। তো বিষয়টা খুবই দুঃখজনক, কিন্তু সেটি হচ্ছে বাস্তব পরিস্থিতি এখন।
জি, মতিউর রহমান মাস্টার বাংলাদেশ থেকে অনেকক্ষণ অপেক্ষা করছেন হাইব্রিড লাইনে। তো মতিউর রহমান মাস্টার ভাই, প্রশ্ন আপনার।
জি, আমি বলতে চাই যে বর্তমান বিশ্বে যেভাবে অনিয়ম এবং অবিচার চলছে, মানুষের উপর মানবতা যেভাবে ধ্বংস হতে যাচ্ছে, এভাবে যদি চলতে থাকে অতি সত্বর এই জাতিসংঘ নামক এই বিশ্ব প্রতিষ্ঠানটিও ধ্বংস হতে যাবে, এবং বিশ্ব মানবতা তো একেবারে ধ্বংসের অধপতনের একদম শেষ গোড়ায় পৌঁছেছে। কাজেই এই বিশ্বকে টিকে থাকতে হলে, বিশ্ব মানবতাকে টিকে থাকতে হলে জাতিসংঘের এই বর্তমান ব্যবস্থা এবং যারা পরিচালক এদেরকে বদলানো দরকার, বা এদেশে একটা এই দুনিয়াতে একটা শান্তিপ্রিয় একটা প্রতিষ্ঠান হিসেবে জাতিসংঘকে কিভাবে গড়ে তোলা যায় তার জন্য এই অতিথিবৃন্দ কিভাবে মন্তব্য করবেন, আমি তাই বলতে চাই।
মানস বাবু মন্তব্য করবেন?
না, এগুলো সবই শুনে একটা তো কথা ঠিক যে আমরা সবাই মানবতাবাদী, এবং নিরীহ মানুষের যেখানে হত্যা করা হচ্ছে উইদাউট প্রভোকেশন, এটা তো মানে কোনোভাবেই মানে এরকম মেনে নেওয়া যায় না। সম্প্রতি আপনার আমাদের ভারতের মুম্বাই শহরে যে ঘটনা ঘটে গেল, নারকীয় ঘটনা ঘটে গেল, এবং সেটা আমরা জানি একটি পার্শ্ববর্তী রাষ্ট্রের হাত আছে তাতে, কিন্তু কোথায় কয়েকটি দেশ আমাদের একটু চেঁচামেচি করলো, সোচ্চার হলো, কিন্তু ভারতের সাথে তো কেউ মানে সুর মিলিয়ে বলল না যে এই ধরনের টেরোরিজম আমরা মানবো না, সন্ত্রাসবাদী কার্যকলাপ আমরা মেনে নেব না। তো যেটা হচ্ছে যে মানুষ সয়ে যাচ্ছে, জানেন মানে সারা পৃথিবী এই ধরনের ঘটনা ঘটছে, আমরা সয়ে যাচ্ছি, আমরা এটাকে মেনে নিচ্ছি, ও যেখানে হচ্ছে হোক না, আমাদের গায়ে আঁচ না লাগলেই হলো। তো এটা আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, এবং এখানে কোনো ধর্ম নয়, কোনো বর্ণ নয়, কোনো ব্লক নয়, এখানে যদি ধর্ম ওই বেসিসে যদি হয় কোনো দিন কোথাও শান্তি আসবে না। আপনাকে একটা নীতি মেনে চলতে হবে যে মানবতাবাদ তাকে যদি উপরে তুলে ধরতে হয়, তাহলে আমাদের সবাইকে একাকটা হয়ে সব মানে ভেদভাব ভুলে আমাদের ওই মানবতাবাদী হয়ে উঠতে হবে এবং বলতে হবে যে এর বিরুদ্ধে আসলে প্রবলেমটা কি, আমরা সবাই এক সুরে কথা বলছি না। আজকে যদি আমরা যদি মধ্যপ্রাচ্যে শান্তি চাই সেই ধরনের যদি আমরা মানে একটা ওপিনিয়ন গড়ে তুলতে পারি সারা বিশ্বে, এটা তো কিছুই অসম্ভব কিছু না, আর কিছু না, দেওয়া নেওয়া, এটা একেবারে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু এটাকে কমপ্লিকেট করা হচ্ছে, আমি যেটা বলেছি আগেও আবার সেটা আমি রিটারেশন করছি যে কিছু বৃহৎ শক্তি এবং কিছু অন্য শক্তি পার্শ্ববর্তী দেশ তারা চাইছে এখানে গোলা মাছের আপনার গোলা পানিতে একটু মাছ ধরার, একটু যদি শিকার করা যায় তো ওয়াই নট গো অন ডুইং দ্যাট। তো এটা তো আনফেয়ার, এটা তো ঠিক না, যার ফলে কি নিরীহ মানুষরা মারা পড়ছে।
আমরা পরবর্তী কলারের কাছে যাবার আগে আবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি। একজন কলার বাংলাদেশ থেকে, বাংলাদেশের মৌলভী বাজার থেকে টেলিফোন করেছিলেন, কিন্তু টেলিফোন লাইনে বেশিক্ষণ উনি অপেক্ষা করতে চাননি। তো আমার যে সহকর্মী টেলিফোন রিসিভ করছেন ওকে প্রশ্ন লিখিয়ে দিয়েছেন, মন্তব্য লিখিয়ে দিয়েছেন, সে মন্তব্যটা আমি পড়ছি এবং তারপরে প্রতিক্রিয়ার জন্য যাব। উনি লিখছেন, উনি বলছেন যে ইসলাম যদি পরস্পর সহ অবস্থানে বিশ্বাসী হতো তাহলে হয়তো মধ্যপ্রাচ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষ হতো না। তো এ ব্যাপারে জেনারেল ইব্রাহিম মন্তব্য করবেন।
কবির সাহেব, আমি আপনার কাছ থেকে আরেকবার শুনতে চাই, ইসলাম যদি পরস্পরের সহনশীল অবস্থানে বিশ্বাসী হতো
না, উনি বলছেন ইসলাম যদি পরস্পর সহ অবস্থানে বিশ্বাসী হতো, মানে পারস্পরিক সহ অবস্থানে বিশ্বাসী হতো, সেটা বোধহয় মিন করেছেন, তাহলে হয়তো মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হতো না। মানে পারস্পরিক,
আমি প্রশ্নকর্তার অ্যাজাম্পশনের সঙ্গে দ্বিমত পোষণ করছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমার যতটুকু সম্ভব বলতে চাচ্ছি, ইসলাম অবশ্যই অবশ্যই পারস্পরিক সহ অবস্থানে বিশ্বাস করে। বিশ্বাস করে না তার প্রমাণ কোথাও নাই। মধ্যপ্রাচ্যে যে এই পারস্পরিক সহ অবস্থান হচ্ছে না, এর জন্য ইসলাম বা ইসলামের নীতি দায়ী নয়, ইসলামের নীতি ভঙ্গকারী, ইসলামকে অনুসরণ করে না, ইসলামের নামকে ভাঙ্গায়, ব্যক্তি স্বার্থ উদ্ধারকারী এই ধরনের ব্যক্তিবর্গ এবং নেতৃবর্গ দায়ী। ইসলাম অবশ্যই বিশ্বাস করে যে আরেকজনকে থাকতে দিতে হবে। মানস বাবুর কথাটা আমি রিইটারেট করছি, আমি পুনশ্চ বলছি, লিভ এন্ড লেট লিভ, এটার সঙ্গে আমি একমত। মানস বাবুর আরেকটা কথার সঙ্গে আমি একমত যে কোন অবস্থাতেই কোন দেশের পক্ষে, কোন দেশের জন্য অন্য দেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে খুশি হওয়ার কোন কারণ নাই। বোম্বাই ট্রেন দুর্ঘটনায় ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি এবং নিন্দা জানাচ্ছি। এরূপ আমরা যদি লেবাননের এই ঘটনার জন্য নিন্দা জানাতে থাকি, সকলেই সহমর্মিত নিয়ে এগিয়ে যাই, তাহলে মধ্যপ্রাচ্যের নেতৃবর্গ হয়তো বা ঘুমের থেকে উঠবেন। এখানে এই অবস্থাটার জন্য মূলত মধ্যপ্রাচ্যের নেতৃবর্গের যে পার্সোনাল রেসারেসি এটাই অনেকটা দায়ী, ইসলামের নীতি মনে হয় না।
নিউ ইয়র্ক থেকে এবার প্রশ্ন করছেন মঈনুদ্দিন নাসের। হ্যালো,
হ্যালো, আমি নিউ ইয়র্ক থেকে মঈনুদ্দিন নাসের বলছি। যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের মতে যুদ্ধবিরতি কায়েম, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, ইসরায়েল ও লেবাননের মধ্যে বাফার জোন প্রতিষ্ঠা করে শান্তি রক্ষা বিশ্বের আপাত লক্ষ্য হওয়া উচিত। আর তাই যদি হয়, সেই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তার সাথে লেবাননের বিভিন্ন অধিকৃত এলাকা থেকে ইসরায়েলের দখলদারিত্ব প্রত্যাহার প্রসঙ্গটা কেন যুক্ত করা হবে না?
ডক্টর বাকের সিদ্দিকী।
নিশ্চয়ই আমি এই প্রশ্ন করতে হচ্ছে একমত যে এই যে সমস্যার সমাধানে যে ইউএন রেজলিউশন যার ভিত্তিতে যে ইলেকশনটা হল, রিসেন্ট ইলেকশন, যাতে বলা হয় যে ফেয়ার ইলেকশন হয়েছে, এবং বর্তমান যে সরকার যেটা যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক আছে, কিন্তু এর সমস্যার সমাধানে দুই পক্ষই হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ তার সাথে সাথে ইসরায়েলকে যে সমস্ত সাধারণ লেবাননের বিভিন্ন জায়গায় যে তারা নির্বিচারে শুধুমাত্র অকিপেশন না বাট টাইম টু টাইম যে ভিতরে আসার চেষ্টা করছে, এই এই জিনিসটা বন্ধ করতে হবে। এছাড়া তো সলিউশন হবে না। হিজবুল্লাহ থাকার একটা কারণ তারা বলছে যে ইসরায়েলি যে aggression এবং occupation parts of Lebanon. যদিও সেই ইসরায়েল সরে গেছে সাউথ লেবাননের অধিকাংশ অংশ থেকে, বাট সেই প্রত্যাহারটা পরিপূর্ণ হয়নি পুরোপুরি, এবং সেটা একটা প্রিকন্ডিশন হতেই হবে এর সলিউশনের জন্য।
আমরা আমাদের
আমার একটা বক্তব্য ছিল,
বলুন।
আমি জেনারেল ইব্রাহিম একটা সুন্দর পয়েন্ট রেখেছেন এবং তার সাথে আমি একমত, এবং আমি বলতে যাচ্ছিলাম যে মধ্যপ্রাচ্যে যে আজকে যে সংকট, তার একটা কিন্তু উৎস হচ্ছে যে যারা নেতৃত্বে আছেন, যারা রাষ্ট্রপ্রধান এই এই এলাকার এই অঞ্চলের, তাদের মধ্যে একটা কিন্তু শুধু অনৈক্য না, রেষারেষি, ঈর্ষাপরায়ণতা, মানে নানান ধরনের কাজ, এটা আমার এরিয়া অফ ইনফ্লুয়েন্স, এটা তুমি কেন নাক গলাচ্ছ, এটা আমার দেখার কথা, এখানে তোমার দাবিগিরি আমি মানব না, এইগুলো কিন্তু একটা ফ্যাক্টর, যেটা কি মানে এটাও যদি উৎস খুঁজতে যেতে হয় তাহলে এই উৎসটাও দিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত। সাংঘাতিকভাবে ওখানে রেষারেষি, সাংঘাতিকভাবে ওই এরিয়া অফ ইনফ্লুয়েন্স, স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স, এখানকার দাদাটা কে, এখানকার রিজিওনাল পাওয়ারটা কে, আমি হতে চাই, তুমি হবে না, তোমাকে আমি কিভাবে দাবিয়ে রাখবো, এই ধরনের যে পলিটিক্সটা, যে রাজনীতি ওখানে চলে, এটাও একটা কিন্তু মূল কারণ।
আগে তো আমাদের আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমি আমাদের অতিথি উত্তরদাতাদের তিনজনকেই অনুরোধ করব খুব সংক্ষেপে উপসংহার টানবার জন্য। তো প্রথমেই শুরু করছি জেনারেল ইব্রাহিমকে দিয়ে।
উপসংহারটা হচ্ছে, আমি বলবো যে অনেকেই সন্দেহ করেন এবং আমিও মনে করি যে ইরান পরিস্থিতিটাকে আরো ঘোরাল করার জন্য একটা ঝামেলা সৃষ্টি করা হয়ে থাকতে পারে, এটা কিন্তু অনেক সন্দেহ করে আমি একমত পোষণ করি। আমি দ্বিতীয়বার আমার বক্তব্যটা রিপিট করছি, যারা যারা এই ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান শুনছেন, যেখানে যেখানে বিবেকবান সাংবাদিক এবং জননেতা, জনগণের মধ্যে একটু বিবেক সচেতন ব্যক্তি আছেন, সকলেই মিডিয়ার মাধ্যমে, যে কোনো মাধ্যমে স্থানীয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর এমবেসি এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এবং ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর এমবেসিতে আবেদন করুন, বলুন আপনারা এগিয়ে আসেন, শান্তি স্থাপন করুন। শান্তি স্থাপনে তাদেরকে জড়িত হতেই হবে, এই জনগণের দাবিটার প্রতি হয়তো বিশ্ব নেতৃবৃন্দ সাড়া দিবেন।
আমি একমত জেনারেল ইব্রাহিমের সাথে। এই এই সমস্যার সমাধানে বিশ্ব জনমত, হয়তো বিশ্ব নেতৃবৃন্দ যারা এখন সুপার পাওয়ার এবং জাতিসংঘ কন্ট্রোল করছেন, তারা হয়তো এই দিকে নজর দেবেন যদি বিশ্ব জনমত আরো সোচ্চার হয়, ইউনাইটেড হয়। কিন্তু আমি অত বেশি আশাবাদী নই দুর্ভাগ্য, এই কারণে যে বিশ্বের রাজনীতিবিদ এবং সুপার পাওয়ারদের রাজনীতি এবং পলিটিক্স জনমত দিয়ে আমার মনে হয় না ইনফ্লুয়েন্সড হয়, এবং তাদের নিজস্ব যে স্বার্থ সেটাই তারা বুদ্ধি রাখবেন, এবং এই এই এটাই দুঃখজনক।
মানসবাবু,
আমি যেটা বারবার বলে আসছি, মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা এই সংকটের মধ্যে পড়েছেন, তাদের বসে, তাদের নিজেরা বসে, টেবিলে বসে এর একটা আপোষ সূত্র বার করুন, একটা মীমাংসা সূত্র বার করুন, যাতে করে কি বাইরের, আপনি বাইরের শক্তি, বৃহৎ শক্তি হোক, মেজ শক্তি হোক, সেজ শক্তি হোক, ছোট শক্তি হোক, ঢুকলেই সব বিপদ, সব একেবারে গোলমাল হয়ে যাবে, এবং তারা তাদের নিজস্ব রাজনীতি খেলবে, যেটা কি একেবারে কারোরই কাম্য নয়। বিশেষ করে এই দেখুন না, সবকটি তো ছোট দেশ, হ্যাঁ, তাদের কি রিসোর্স আছে, কিন্তু একটা প্রক্সি ওয়ার চলছে ওখানে, এই তিনটে দেশকে, তিন চারটে দেশ তারা একসাথে বসে, এবং ওই আরেকটা বেসিক কর্নার স্টোন অফ দ্য পলিসি শুড বি লিভ অ্যান্ড লেট লিভ, তুমিও থাকো আমিও থাকি এবং শান্তিতে থাকি, এইভাবে তো মানে মারামারি করে, যুদ্ধ করে, রক্তক্ষয় করে কারোর লাভ হবে।
হ্যাঁ মানসবাবু, ধন্যবাদ আপনাকে। অতিথি উত্তরদাতা কলকাতা দৈনিক স্টেটসম্যান পত্রিকা সম্পাদক মানস ঘোষ, সাবেক সেনা কর্মকর্তা মুক্তিযোদ্ধা জেনারেল ইব্রাহিম এবং যুক্তরাষ্ট্রের ইলিনয় ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর বাকের আহমেদ সিদ্দিকী, আপনাদেরকে এবং শ্রোতাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।